بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমরা যে বই থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি সে বইটি হচ্ছে শরহ সুন্নাহ বইটি প্রখ্যাত ইমাম আহলে সুন্নাহ আবু মুহাম্মদ আল হাসান ইবনে আলী ইবনে খলফাল বারবাহারি রাহিমাহুল্লাহ প্রণীত এবং আমরা যে কিতাব থেকে আলোচনা করব সেটা শরহ সুন্নাহর শরহ লিখেছেন বর্তমান সময়ের অন্যতম আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অন্যতম আলিম শেখ صالح بن فوزان الفوزان حفظه الله ورعاه বইটা আসলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত অর্থে আজার আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী তাদের কাছে শরহ সুন্নাহ এই কিতাবটি তার নামেই সুপরিচিত শরহ সুন্নাহ বলার পরে এটার আর অতিরিক্ত কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না প্রকৃত অর্থে যারা সালাফিয়ান যারা সালাফে সালেহীনের অনুসারী মানহাজের অনুসারী যারা প্রকৃত অর্থে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত আহলে সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী তারা তাদের কাছে শরহ সুন্নাহ এই এই গ্রন্থটি এক নামেই পরিচিত এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআতের মধ্যে বইটির এই কিতাবটির গ্রহণযোগ্যতা বিষয়ে কারো কোনো প্রশ্ন নেই অর্থাৎ সবার কাছে এই কিতাবটি সমানভাবে গ্রহণযোগ্য তবে আহল আহওয়া বা আহলুল বিদআ যারা তাদের জন্য ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কিতাবটি একটি আতঙ্ক আহলুল বিদআ যখন এই কিতাব সম্পর্কে জানে তখন আসলে তাদের অন্তর কেঁপে ওঠে এটা এই কিতাবটা তাদের জন্য একটা মূর্তমান আতঙ্ক এবং যারা এই কিতাবটি পড়ে তারাও আহলুল বিদআতের জন্য চরম আতঙ্ক আহলুল বিদআরা তাদেরকে ভয় পায় যখন শুনে যে তারা আহলে সুন্নারা কিংবা কেউ শরহ সুন্নাহ পড়তেছে এর কারণ হল ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এই তার এই কিতাবের মধ্যে যে বিষয়গুলো আলোচনা করেছেন তদ্বারা আহলুল বিদআতের যে স্বরূপ অত্যন্ত সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে, যে যদি এই কিতাবটি কেউ মনোযোগ সহকারে পড়ে তাহলে বাতিল আকীদা বিশ্বাস কি, বাতিল মানহাজ কি, এই বিষয়গুলো সে খুব সহজেই জেনে নিতে পারবে এবং কারা আহলুল বাতিল এবং কারা আহলুল হক এই পার্থক্যটুকু সে সহজেই নিরূপণ করতে পারবে। শরফ সুন্নাহ নামটি দেখে হয়তো একথা বোঝার কারণ নেই যে এটা মনে হয় শুধুমাত্র যেটা ফরজের বিপরীত সুন্নাহ কিংবা কোরআনে করিমের পরবর্তী, যে আমরা যেমন কোরআন এবং সুন্নার কথা বলি ওই সুন্নাহ না, এটা না। ইমাম বারবাহেরি রাহিমাহুল্লাহ তার গ্রন্থের শুরুতেই তিনি এই বিষয়টা, যাতে কেউ এরূপ মনে না করে যে এখানে সুন্নাহ বলতে ফরজের বিপরীত সুন্নাহ কিংবা কোরআনের মোকাবিল কিংবা যেটা আমরা মুসলমানদের অবলম্বনের যে বিষয়, যে যে দুটো বিষয় কোরআন এবং সুন্নাহ, সেটা না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আফআল আকওয়াল সাধারণত সুন্নাহ বলতে আমরা এইটুকু বুঝি, এটা না। বরঞ্চ এখানে সুন্নাহ বলতে পুরো ইসলামটিকেই বোঝানো হয়েছে, এই কারণেই এবং এই সংশয়টুকু দূর করার জন্যই ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ তার কিতাবে শুরুতেই বলেছেন যে আলামু আন্নাল ইসলাম ওয়াস-সুন্নাহ হিয়াল ইসলাম, ইসলামই হচ্ছে সুন্নাহ আর সুন্নাহই হচ্ছে ইসলাম। তো এই অর্থে এই নাম থেকে বোঝা যায় যে আসলে এই গ্রন্থে ইসলামের যে মৌলিক যে বিষয়াদি, সেই মৌলিক বিষয়াদি সম্পর্কে আলোচনা করা হয়েছে সুস্পষ্টভাবে, এবং এই কারণে এটা ইসলামের একটু শারহ, অর্থাৎ সুন্নার একটু শারহ। আমরা মূল বিষয়ে গ্রন্থে আলোচনা যাওয়ার আগে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর সম্পর্কে, ওনার সম্পর্কে খুব বেশি কিছু জানার সুযোগ হয়নি। খুব বেশি কিছু উলামায়ে কেরাম আমরা জানতে পারেননি, যেটুকু জানছেন সেটুকুই ওনারা লিখছেন। এবং এটা হয়তো ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর জীবনের অত্যন্ত সংক্ষিপ্ত একটু বিবরণ হবে, কিংবা একটু সামান্য একটু আলোচনা হয়তো অনেক কিছুই থেকে যাবে যেটা আমাদের অজানা। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর ইসিম কুনিয়া এবং তার নসব হল আবু মুহাম্মদ আল হাসান ইবনু আলী ইবনু খলফ আল বারবাহারি। তিনি ছিলেন ইমাম এবং তার সময়ে ইমাম আহমদ ইবনু হাম্বল রাহেমাহুল্লার ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামা, ইমাম আহমদ ইবনু হাম্বল রাহেমাহুল্লার অনুসারীদের মধ্যে অন্যতম এবং প্রধান ছিলেন তিনি তার সময়ে। বারবাহারি তাকে বলা হয় যে তারা যেখানে থাকতেন ওইখানে হিন্দুস্তান থেকে বিভিন্ন ধরনের ওষুধপত্র, বারবাহার এটা এক জাতীয় ঔষধ যেগুলা হিন্দুস্তান থেকে নেওয়া হতো, তো ওই হিসাবে এর প্রতি সম্বন্ধ যুক্ত করেই ওই এলাকাতে যেহেতু হিন্দুস্তানের ঔষধটিকে যেত, বারবাহার জাতীয় ঔষধটা যেত, এই কারণে বারবাহারি বলা হয়। এবং ইমাম বারবাহারি হিসেবে তিনি সমাধিক পরিচিত। তিনি কোথায় কোথায় জন্মগ্রহণ করছেন, কোথায় তার শৈশবকাল, কিভাবে তিনি বড় হলেন, এ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। যে সূত্রগুলো আসলে এ সম্পর্কে কোনো কিছু বলেনি, ফৌজান হাফিজুল্লাহ বলছেন যে আমার কাছে যেটুকু তত্ত্ববর তালাশের পরে যেটুকু প্রকাশ পেয়েছে বা আমি যেটুকু জেনেছি সেটা হলো যে তিনি বাগদাদে জন্মগ্রহণ করেছিলেন এবং ওইখানে তিনি তার ছোটবেলা ওইখানেই কেটেছে। এর কারণ হলো যে বাগদাদের সাধারণ জনগণ এবং বিশিষ্ট নাগরিক যারা সকলেই কিন্তু ওলামা আওয়াম সবাই কিন্তু ওনাকে চিনত, এতে মনে হয় যে তিনি বাগদাদেই জন্মগ্রহণ করেছেন এবং ওইখানেই তার ওইখানে তিনি বড় হয়েছেন, যে কারণে সকলেই তাকে আওয়াম খাওয়াস সকলেই তাকে চিনত জানত। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ, ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর অনেক ছাত্র যারা তাদের কাছ থেকে ইলম নিয়েছেন, এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যেসব ছাত্রদের থেকে তিনি ইলম নিয়েছেন তাদের বেশিরভাগই ছিলেন বাগদাদি, বাগদাদের অধিবাসী। তো এতে প্রমাণিত হয় যে তিনি আসলে প্রকৃত অর্থে সুন্নার অনুসারী একটা ইলমি পরিবেশে তিনি বড় হয়েছেন। যেহেতু ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ছাত্রদের থেকে তিনি জ্ঞান নিয়েছেন, তো এটাই প্রমাণ করে যে আসলে তিনি প্রকৃত সুন্নার অনুসারী ছিলেন এবং এই প্রকৃত সুন্নত চর্চাকারীদের পরিবেশে তিনি বড় হয়ে উঠেছেন। আর এই কারণেই সুন্নার প্রতি তার সুন্নার প্রভাব পড়েছে তার ব্যক্তি জীবনের উপরে অনেক বেশি। ইলম অর্জনের পথে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ ছিলেন ইলম অর্জনের জন্য নিবেদিত প্রাণ। ইলম অর্জনের প্রতি তার আগ্রহ আকাঙ্ক্ষা ছিল অত্যন্ত প্রবল। তিনি জ্ঞান নিয়েছেন, ইলম নিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কিবার ও তালামিজ যারা বড় বড় প্রথম সারির যে সমস্ত ছাত্র যারা তাদের থেকে, তো তার উস্তাদদের মধ্যে অন্যতম হলেন ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর উস্তাদদের মধ্যে অন্যতম হলেন আহমদ ইবনে মুহাম্মদ ইবনুল হাজ্জাজ ইবনে আব্দুল আজিজ আবু বকর আল মারুজি, যিনি একাধারে ফকীহ মুহাদ্দিস ছিলেন এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর অন্যতম ছাত্র ছিলেন। বাগদাদে তিনি অবস্থান করতেন, যার অবস্থান ছিল বাগদাদে। তো ইমাম আবু বকর আল মারুজি হিসেবে তিনি সমধিক পরিচিত আহমদ ইবনে মুহাম্মদ আহমদ ইবনে মুহাম্মদ ইবনুল হাজ্জাজ ইবনে আব্দুল আজিজ আবু বকর আল মারুজি, উনি ছিলেন ইমাম বারবাহারির উস্তাদ শেখ। অন্যতম তার শেখদের মধ্যে উস্তাদদের মধ্যে আরেকজন ছিলেন সাহাল আত-তাস্তারি, সাহাল ইবনে আব্দুল্লাহ ইবনে ইউনুস আত-তাস্তারি। তিনি ইমাম ছিলেন, আবিদ ছিলেন, জাহিদ ছিলেন হিসাবে সুপরিচিত ছিলেন। আর তার ইলমি অবস্থান, ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর যে ইলমি অবস্থান বা শিক্ষাগত অবস্থান যোগ্যতা, সেটা সকলেই জানেন যে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ তিনি ছিলেন ইমাম এবং সকলের কাছে অত্যন্ত সম্মানজনক ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, যিনি সবসময় সত্য কথা বলতেন, সত্যের দাওয়াত দিতেন, সুন্নার প্রতি মানুষকে আহ্বান করতেন। সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করতেন, যে কারণে তখনকার সময়ে রাষ্ট্রপ্রধানদের কাছে তার সুনাম ছিল এবং রাষ্ট্রপ্রধানরা তাকে রীতিমতো সমীহ করতেন। তাদের উপরে তার একটা অনেক প্রভাব ছিল, রাষ্ট্রপ্রধানরা তাকে ভয় পেত, সম্মান করত, সমীহ করত। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ মজলিস গুলো সবসময় হাদিসের আলোচনা, ফিকহের আলোচনা, আসারের আলোচনায় মুখর থাকত। তার মজলিসে অনেক হাদিসের ইমাম, ফিকহের ইমাম গুণ উপস্থিত থাকতেন। তো ফিক, হাদিস, কোরআন এবং সুন্নার আলোচনায় ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর মজলিস গুলো, তার বৈঠক গুলো সবসময় মুখরিত হয়ে থাকত। আবু হাতিমে তার সম্পর্কে আবু আবদুল্লাহ আল ফকিহ বলেছেন যে যখন তুমি দেখবে কোনো বাগদাদি আবুল হাসান ইবনে বাশার এবং আবু মুহাম্মদ আল বারবাহারি অর্থাৎ ইমাম বারবাহারি কে পছন্দ করে, তাহলে তুমি জেনে নাও যে ওই লোকটা সুন্নার অনুসারী, সাহেব সুন্না। তো এতে বুঝা যায় যে তিনি কতটুকু সুন্নতের অনুসারী ছিলেন এবং সুন্না এবং আসরের সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসারী ছিলেন। যে আবু আবদুল্লাহ আল ফকিহের মতো একজন লোক বলতেছেন যে যদি তুমি কোন বাগদাদিকে দেখো যে এই দুইজনকে ভালোবাসে, ইউহিব আবুল হাসান ইবনে বাশার, আবুল হাসান ইবনে বাশার এবং আবু মুহাম্মদ বারবাহারি দুইজনকে ভালোবাসে, তাহলে জেনে নাও যে ওই লোকটা সুন্নার অনুসারী। কারণ যদি সুন্নার অনুসারী না হতো তাহলে সে অবশ্যই এই দুজনকে ঘৃণা করত, কারণ এরা ছিলেন সুন্নতের অনুসরণের, সুন্নতের অনুসরণে এরা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদৃঢ় অনুসারী। সুতরাং সুন্নার অনুসারীকে কোন আহলুল বিদআ কিংবা কোন আহলুল আহওয়া ভালোবাসতে পারে না। সুন্নতের অনুসারীকে ভালোবাসবে কেবল সুন্নার অনুসারী, যে সেই ভালোবাসবে। তার সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে তিনি হলেন, ইমাম বারবাহারি ছিলেন আল আলিমুজ জাহিদ, দুনিয়া বিমুখ আলেম, আল ফকিহ, আল হাম্বলি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর অনুসারী, ফকিহ ছিলেন, ওয়াইজ ছিলেন, আহলুল বিদআ এবং আহলুল মাআসি যারা তাদের প্রতি অত্যন্ত কঠোর ছিলেন, অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন, যাকে সকলে সম্মান করত, খাওয়াজ আওয়াম সকলে সম্মান করত। আবু ইয়ালা আল হাম্বলি, ইবনু আবি ইয়ালা আল হাম্বলি রাহিমাহুল্লাহ বলেছেন যে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ তিনি ছিলেন, তার সময়কার শেখ, আহলুল বিদআতেরকে প্রত্যাখ্যান করার বিষয়ে, তাদেরকে রাত করার বিষয়ে তিনি ছিলেন অগ্রজ। আহলুল বিদআতেরকে হাত দিয়ে, মুখ দিয়ে তাদেরকে রুখার জন্য ইমাম বারবাহারি ছিলেন প্রথম সারিতে। সুলতানের কাছে, গভর্নরের কাছে তার ছিল অনেক সুনাম এবং ছাত্রদের কাছে তিনি ছিলেন খুবই প্রিয়। তিনি ছিলেন ইমাম আরিফ। যারা আল্লাহর পরিচয় লাভ করতে পেরেছিলেন, যে সমস্ত আল্লাহর যে সকল বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় লাভ করতে পেরেছেন, তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ। অত্যন্ত বিশ্বস্ত লোক ছিলেন তিনি। এবং তার মধ্যে দুনিয়া বিমুখতা ছিল, তিনি দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষী ছিলেন না। জাগতিক ধন দৌলত এগুলার প্রতি তার কোনো লোভ লালসা ছিল না, তার মধ্যে ছিল আল্লাহ ভীতি। আবুল হাসান তার যে জুহুদের বিষয়ে সম্পর্কে ইমাম আবুল হাসান ইবনে বাশ্শার রাহিমাহুল্লাহ বলেছেন যে তিনি তার পিতার রেখে যাওয়া 70,000 দিরহামকে অ্যাভয়েড করছেন। তখনকার সময়ে 70,000 দিরহাম, যেখানে 7 দিরহামেরই অনেক কিছু ছিল, 7 দিরহামে অনেক কিছু ছিল, সেখানে 70,000 দিরহাম বাপের মিরাস, পিতার মিরাস সম্পত্তিকে তিনি ওইদিকে এটাকে ভক্ষেপ করেন, এটাকে ছেড়ে দিয়েছেন, তিনি নেননি। এটা ছিল তার জুহুদের পরিচয়ক। কিন্তু জহুদ বলতে এটুকু না যে তিনি একদম বৈরাগী ছিলেন কিংবা সন্ন্যাসী ছিলেন, এমন না। জহুদ ছিল এটি যে দুনিয়া ছিল তাদের হাতের মুঠোয়, আর দিন ছিল আল্লাহর ভালোবাসা, আল্লাহ ভীতি ছিল তাদের অন্তরে। দুনিয়া তাদের অন্তরে কোনো স্থান পায়নি, দুনিয়ার প্রতি তাদের অন্তরের মধ্যে কোনো লোভ, কোনো লালসা, কোনো মোহ, কোনো ভালোবাসা ছিল না। তাদের অন্তরে যেটুকু ছিল সেটা ছিল তাকওয়াল্লাহ এবং আল্লাহর প্রতি ভালোবাসা, দীনের প্রতি ভালোবাসা, সুন্নার প্রতি ভালোবাসা, এটাই ছিল তাদের অন্তরে স্থান ছিল এসব বিষয়ের, দুনিয়ার কোনো স্থান ছিল না। হ্যাঁ, তবে দুনিয়া ছিল তাদের হাতিয়ে, যখন আসলো তখন ধরলেন, যখন চলে গেল যখন প্রয়োজন ছেড়ে দিলেন, এভাবেই ছিল। এটাই আসলে জুহুদ। জুহুদের অর্থ এটুকু না যে একদম সবকিছু ছেড়ে দিয়ে দুনিয়াকে বৈরাগী কিংবা সন্ন্যাসী হয়ে যাবে, এমন কিছু না। দুনিয়াকে অন্তরে ঠাই না দেয়া, এটাই হচ্ছে জুহুদ। তো ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ তিনি ছিলেন জাহিদ, দুনিয়ার প্রতি তার কোনো লোভ মোহ ছিল না, যে কারণে তিনি তার পিতার মৌরসি সূত্রে প্রাপ্ত 70,000 দিরহামকে তিনি গ্রহণ করেননি, এটার প্রতি তার কোনো প্রয়োজন অনুভব করেননি, যে কারণে এটা তিনি গ্রহণ করেননি। তিনি দীনে বিষয়ে অনেক মুজাহাদা, অনেক কষ্ট করেছেন, এবং আমরা জানি যে যত বেশি দীন সম্পর্কে জানার চেষ্টা করবে সে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় লাভ করতে পারবে, এবং যে যত বেশি আল্লাহর পরিচয় লাভ করতে পারবে দীনের ক্ষেত্রে তার অবস্থান হবে তত ঊর্ধ্বে। তো ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ দীনি জ্ঞান অর্জনের মাধ্যমে সবসময় সচেষ্ট ছিলেন তিনি জ্ঞান অর্জনের জন্য, এবং দীনি জ্ঞান অর্জনের মাধ্যমে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় লাভ করছেন, এবং এটা এই পরিচয়ের মাধ্যমে দীনে তার অবস্থান ছিল, দীনের ক্ষেত্রে দীনের দিক দিয়ে তার অবস্থান ছিল অনেক উর্ধে। যে যত বেশি আল্লাহর মারিফত লাভ করবে, আল্লাহর পরিচয় লাভ করবে, দীনী বিষয়ে তার অবস্থান হবে তত উর্ধে। আসলে এই বিষয়ে যেমন ইবনু আবি আলা রাহিমাহুল্লাহ বলেছেন, কান আলিল বারবাহারি মুজাহাদাত ও মুকামাত ফি দ্বীন কাসীরা, মুজাহাদাত ও মুকামাত, যে ইমাম বারবাহারের দীনের ক্ষেত্রে তার ছিল অনেক মুজাহাদাত, অনেক প্রচেষ্টা, এবং মকামাত, মকামাত হলো অবস্থান, অনেক মকামাত ছিল। তো এখানে মকাম আর মুজাহাদা এটাকে অনেক বন্ড সফিরা এটাকে এটার বিকৃত অর্থ করে, মুজাহাদা বা রিয়াজত, মুজাহাদা, মকামাত, হালাত, এগুলো বন্ড সফিরা অনেক বাজে অর্থ করে। এখানে আসলে প্রকৃত অর্থে রিয়াজত মুজাহাদার অর্থ কিংবা মকামাতের অর্থ এটি যে প্রচেষ্টার মাধ্যমে, দীনে জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় লাভ করে দীনের ক্ষেত্রে একটা অবস্থান, একটা ঊর্ধ্ব অবস্থানে অবস্থান নেয়া। যে যত বেশি দীন সম্পর্কে জানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবে, যে যত বেশি জানবে দীনের ক্ষেত্রে তার অবস্থান হবে তত উর্ধ্বে। এটা এটি এটি হলো আসলে আমি যেটুকু বুঝি মাকামাত বলতে এটি বুঝায়। মুজাহাদা, মুজাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় প্রচেষ্টা করা, চেষ্টা করা দিন জানার জন্য, দিন অনুসরণের জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য, এটি হচ্ছে আসলে প্রকৃত অর্থে মুজাহাদা। তো মুকামাত বা মুজাহাদা বলতে বন্ড মুতাসাউফিন যারা তাদের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। প্রকৃত অর্থে মুকামাত বা মুজাহাদা বলতে এই বিষয়গুলোকেই বোঝায় যেটা আমরা বললাম। আহলুল বিদার বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত কঠোর, তাদের মোকাবেলায় অত্যন্ত কঠোর ছিলেন আহলুল বিদা, আহলুল আহওয়া যারা, এদেরকে তিনি হাত দিয়ে মুখ দিয়ে রুখতেন। আর এই যে প্রতিহত করা, আহলুল বিদা বা আহলুল আহওয়াদেরকে প্রতিহত করা, তাদেরকে রোখা, এই বিষয়ে তিনি সবসময় আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসৃত নীতি অনুসরণ করেই সেটা করে থাকতেন। এটা তিনি তার ইচ্ছা মতো কিংবা নিজের ব্যক্তিগত কোন ফর্মুলা অনুযায়ী এই প্রতিরোধ বা প্রতিহতের কাজ করতেন না। আহলুল বিদাআদের মোকাবেলা কিভাবে করতে হবে বা আহলুল আহওয়ার মোকাবেলা কিভাবে করতে হবে, সে বিষয়ে তিনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসৃত নীতিটি অনুসরণ করেই তিনি এই প্রতিহতের কাজ, প্রতিরোধের কাজ করতেন। মন গড়া পন্থায় কিংবা মন গড়া পদ্ধতিতে আহলুল বাতিলদের মোকাবেলা তিনি করেননি, এবং এটা কখনো কারোর জন্য এটা এটা গ্রহণযোগ্য না, এটা পারমিজেবল না, যে নিজের ইচ্ছা মতো নিজের, আমি মনে করলাম যে এইভাবেই হয়তো বর্তমান সময়ে আহলুল বাতিলদেরকে এইভাবে মোকাবেলা করা উচিত, এইভাবে তাদেরকে প্রতিরোধ করা উচিত, তাদেরকে প্রতিহত করা উচিত, আর সেভাবে করবো না, এটা কোনোভাবেই দিনের মধ্যে এটা গ্রহণযোগ্য না। প্রকৃত অর্থে আহলুস সুন্নাহ ওয়াল জামার অনুসারী হতে হলে প্রতিটি বিষয়ে, কথায়, কাজে, সর্ববিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে অনুসরণ করতে হবে। আমি যদি কাউকে প্রতিহত করতে যাই, প্রতিরোধ করতে যাই, তাহলে আমি কোন পন্থায়, কি পদ্ধতিতে তাদেরকে প্রতিহত করব, সে বিষয়ে আমাকে অনুসরণ করতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি। আমি দীনের প্রতি দাওয়াত, দীনের দাওয়াত দিতে যাই, তাহলে সেটাও কিন্তু মন গড়া কোনো পন্থায় করা যাবে না। যদি আমি প্রকৃত অর্থে আহলুস সুন্নাতের অনুসারী বলে নিজেকে দাবি করি, দীনের প্রতি আহ্বান জানাতে হবে, দীনের দাওয়া দিতে হবে, সেটাও হতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসৃত নীতি এবং পদ্ধতি অনুযায়ী। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি পদ্ধতি বলতে
আম্বিয়া আলাইহিমুসসালামদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত নীতি এবং পদ্ধতিকেই বোঝায়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসৃত নীতি বা পদ্ধতি বলতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের অনুসৃত নীতি এবং পদ্ধতিকেই বোঝায়। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ আহলুল আহওয়া আহলুল বিদআতের প্রতিহতকরণে, তাদেরকে প্রতিরোধ করার কাজে তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি অনুসরণ করেই তাদেরকে প্রতিরোধ করতেন। তিনি সবসময় এই দিনকে ভেজাল মুক্ত রাখার প্রতি খুবই আগ্রহী ছিলেন, সচেষ্ট ছিলেন। এই দিনের মধ্যে যে সমস্ত বিদা কিংবা বাতিল মন গড়া যে সমস্ত বিষয়গুলো এসে ঢুকে পড়ছিল, এগুলা থেকে যেমন এই যে জাহমি মতবাদ, মুতাজিলি মতবাদ, আশআরি মতবাদ, তাসাউফি মতবাদ, শিয়া মতবাদ, রাফেজি মতবাদ, এই সমস্ত যে সমস্ত বাতিল মতবাদগুলো, বাতিল বিষয়গুলো দিনের মধ্যে এসে পড়েছিল, এগুলো থেকে তিনি দিনকে পরিষ্কার পরিচ্ছন্ন করার, দিনকে বিমুক্ত করার প্রতি সবসময় তিনি সচেষ্ট এবং অত্যন্ত খুবই মনে প্রাণে আগ্রহী ছিলেন। এবং তিনি তার সারা জীবনই এই সব কাজে, অর্থাৎ দিনকে দিন জানা, দিন দিন অনুসরণ করা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করা এবং এই দিনকে আহলুল আহওয়া আহলুল বাতিল আহলুল বিদআতের থেকে তাদের 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 যে দিন সম্পর্কে তারা যে সমস্ত বাতিল বিষয়গুলো সংশয়গুলো তৈরি করেছিল, এইগুলো থেকে এইগুলোর জবাব দিয়ে দিনকে মানে বাতিল থেকে বিমুক্ত একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তিনি সবসময় কাজ করে গেছেন, আজীবন কাজ করে গেছেন। দিনের মধ্যে কোনো বিদআত যুক্তি দেননি, দিনের মধ্যে তিনি চেষ্টা করছেন যে দিনে ইসলামটা এটা যেন পুরোপুরি হকের উপরে, এটা পুরো যেন তার হকের মধ্যে যেন কোনোভাবেই কোনো দিক থেকেই কোনো বাতিলের সংমিশ্রণ না ঘটে, এই কাজে তিনি নিজের সারা জীবন উৎসর্গ করেছেন। তার ছাত্রদের মধ্যে অন্যতম ছিলেন মোহাম্মদ আবু আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনে মোহাম্মদ আল আকবরী, আব্দুল্লাহ আল আকবরী হিসেবে উনি ওনার পরিচয় এবং ওনার আরেকটা বড় ওনার যে ছাত্র ওনার একটা বড় পরিচয় ইবনে বাত্তা হিসেবে উনি সমধিক পরিচিত, ইবনে বাত্তা হিসেবে সবচেয়ে বেশি পরিচিত ছিলেন উনি, যিনি মারা গেছেন 387 হিজরিতে। ইবনে বাত্তা মারা যান 387 হিজরিতে। তো ইবনে বাত্তা ছিলেন ইমাম বারবারি রাহিমাহুল্লাহর অন্যতম ছাত্র। তারপরে তার আরেকজন ছাত্র ছিলেন, অসংখ্য ছাত্র ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এই যে আমরা দুই একজনের নাম বলতেছি, যে মোহাম্মদ ইবনে আহমদ ইবনে ইসমাইল আল বাগদাদি, তারপরে আরো অসংখ্য ছাত্র ছিলেন, তার মোহাম্মদ ইবনে ইসমাইল বাগদাদি তিনি মারা যান, তিনিও 387 হিজরিতে মারা যান। তো এই ছিল ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর আহলুল বিদআতের বিরুদ্ধে তার অবস্থান, তার ছাত্রদের উল্লেখ, মধ্যে অন্যতম এই দুজন। তারপরে তিনি দিনের ক্ষেত্রে তার যে সবরের নমুনা, ধৈর্যের নমুনা, তিনি কত ধৈর্য ধারণ করেছেন এই দিনকে অনুসরণের ক্ষেত্রে এটা জানা যায় যে যখন ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর পাবলিকের কাছে, সাধারণ জনগণ আওয়াম খাওয়াজ সবার কাছে তার নাম যখন, সুনাম যখন ছড়িয়ে পড়ল, সবাই যখন তাকে সমীহ করত, সম্মান করত, সুলতানের গভর্নরের কাছেও তার একটা ভালো অবস্থান ছিল, গভর্নরও তাকে সমীহ করতেন, তখন এসব দেখে আহলুল বিদআতের গা জ্বালা করত। তারা সবসময় সুলতানকে বা গভর্নরকে ইমাম বারবাহারের বিরুদ্ধে নানা কথা গভর্নরের কাছে তারা বলতো, যাতে গভর্নর তার বিরুদ্ধে অবস্থান নেন এবং তার প্রতি ক্রোধান্বিত হন, তার প্রতি ক্ষেপে যান। সেটার কারণে তারা সবসময় আহলুল বিদআরা গভর্নরের কাছে তার বিরুদ্ধে নানা কথা বলত। এক পর্যায়ে তারা তাদের এই অসৎ কাজে, অসৎ উদ্দেশ্যে সফল হয়, যে তার বিরুদ্ধে কথাবার্তা শুনতে শুনতে এক পর্যায়ে খলিফা কাহির, তার ওয়াজির, তার মন্ত্রী ছিলেন ইবনে মুখলা, ইবনে মুখলাকে এটা 321 হিজরির ঘটনা, খলিফা কাহির তার ওয়াজির ইবনে মুখলাকে নির্দেশ দেন ইমাম বারবাহারিকে গ্রেফতার করতে করার জন্য। শুধু ইমাম বারবাহারিকে না, বরঞ্চ ইমাম বারবাহারি এবং তার ছাত্র যারা আছেন তাদেরকে গ্রেফতারের নির্দেশ দেন। এটা 321 হিজরিতে। তো যখন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ তখন আত্মগোপনে চলে যান, কিন্তু তার সে সময় তার অনেক ছাত্রকে তখন জেলে পুরা হয় এবং তাদেরকে বাগদাদ থেকে বাসরা নিয়ে যাওয়া হয়। কিন্তু ইবনে মুখলা তাদের প্রতি এই যে অন্যায় অত্যাচার যেটা করেছিল, সে তার শাস্তি পেয়ে যায় কিছুদিনের মধ্যেই, যে এক পর্যায়ে গভর্নর কাহির তার মন্ত্রী ইবনে মুখলার বিরুদ্ধে, ইবনে মুখলার প্রতি অত্যন্ত ক্ষেপে যান অন্য কারণে এবং তাকে মন্ত্রিত্ব থেকে পদচ্যুত করেন। আর শুধু এটাই না, তার বাড়ি ঘরে আগুন দিয়ে দেওয়া হয়। এটি ছিল অন্যায়ের দুনিয়াবী সাজা, যে মন্ত্রী তার এই অন্যায়ের এই শাস্তিটুকু পেল কিছুদিনের মধ্যেই, যে এটা কেন। আর এই শাস্তিটুকু এটা যখন মন্ত্রী পেল তার খলিফার পক্ষ থেকে, কিছুদিন পরে যেহেতু মন্ত্রী এটুকু করছিল তার খলিফার নির্দেশেই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফাকেও ছাড়েননি, তাকেও ধরলেন। 300 সেটা ছিল এই যে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বা তার ছাত্রদেরকে গ্রেফতার করার যে নির্দেশটা, এটা এটা খলিফা দিয়েছিল 321 হিজরিতে। 322 হিজরিতে খলিফা সে নিজেই গ্রেফতার হলো, তাকেও গ্রেফতার করা হলো। সেটা করলো খলিফা রাদি। খলিফা রাজি তাকে গ্রেফতার করলো 322 হিজরিতে এবং তাকে তার খেলাফত থেকে অব্যাহতি দেওয়া হলো, পদচ্যুত করা হলো এবং তাকে জেলে পোরা হলো। এই অবস্থায় কাঁদতে কাঁদতে তার দুই চোখ এক পর্যায়ে অন্ধ হয়ে যায়। এরপরে আসলো খলিফা রাজি। খলিফা রাজি আসার পরে আহলুল বিদআরা ওই আগের মতোই যেভাবে খলিফা কাহেরকে তারা ইমাম বারবাহারের বিরুদ্ধে উস্কানি দিয়েছিল, খলিফা রাজিকে তারা সেভাবেই উস্কানি দিতে থাকে, ইমাম বারবাহারের বিরুদ্ধে অসংখ্য কথাবার্তা, নানা কথাবার্তা বলতে থাকে। খলিফা রাজিও আসলে তাদের কথায় প্রভাবিত হয়ে পড়ে, আহলুল বিদআতের কথায়, এবং ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এবং তার অনুসারীদের বিরুদ্ধে ক্ষেপে উঠে এক পর্যায়ে সেও নোটিশ জারি করে যে ইমাম বারবাহারির অনুসারী দুইজন যেন কোথাও একত্রিত না হতে পারে। তো এই নির্দেশ জানার পরে ইমাম বারবাহারি রাহেমাহুল্লাহ আগে থেকেই ছিলেন আত্মগোপনে, তার অনুসারীরাও আত্মগোপনে চলে যান। তো প্রথমে ইমাম বারবাহারি রাহেমাহুল্লাহ যে বাগদাদের পূর্ব যে পশ্চিমাঞ্চলে ছিলেন, এই নির্দেশ জারির পরে তিনি তার নিরাপত্তার জন্য বাগদাদের পূর্বাঞ্চলের দিকে চলে আসেন। আর এই আত্মগোপনরত অবস্থাতেই আহলে সুন্নাতে ওয়াল জামার অন্যতম এই আলেম দ্বীন, এই ফকীহ, এই মুহাদ্দিস 329 হিজরি রজব মাসে ইন্তেকাল করেন। কেউ কেউ বলেছেন যে তিনি তার বয়স হয়েছিল 96 বছর, আর কারো কারো মতে তিনি সর্বমোট 77 বছর জীবন পেয়েছিলেন। তবে মোট কথা হলো যে তিনি 329 হিজরি রজব মাসে মৃত্যুবরণ করেন। কেউ বলেছেন যে তার বয়স ছিল তখন 96 বছর, আর কেউ বলেছেন 77 বছর। শেষ বয়সে তিনি একজন দাসীকে বিয়ে করেছিলেন, এর থেকে বেশি তার সম্পর্কে আর কিছু জানা যায়নি। তবাকাতে হানাবিলা ইবনে আবি আলা রাহিমাহুল্লাহ তার সম্পর্কে বলেছেন যে হাদ্দাসানি মুহাম্মদ ইবনুল হাসান আল মাকরি, যে তাকে মুহাম্মদ ইবনুল হাসান আল মাকরি বর্ণনা করেছেন, যে তাকে তার দাদা এবং দাদি বর্ণনা করেছেন যে আবু মুহাম্মদ আল বারবাহারি যে ঘরে আত্মগোপন করেছিলেন ওই ঘরেই তিনি মৃত্যুবরণ করেন। তো মৃত্যুবরণ করার পরে তাকে গোসল দেওয়ার জন্য একজন লোককে ডেকে আনা হলো, ডেকে এনে তাকে গোসল দেওয়া হলো, এবং যিনি গোসল দিতে আসলেন তিনি একাই কিন্তু তার জানাজা পড়তে দাঁড়ালেন। তো ঘরের মালিক যিনি, উনি দেখলেন যে সাদা আর নীল কাপড়ে ভর্তি লোকজন তার বাড়িতে, তো তিনি তার খাদেমকে ডাকলেন যে কি ব্যাপার, এখানে এত লোক কোথা থেকে আসলো? তো যখন জানাজা হচ্ছিল তখন এই এই যে বাড়ির মালিক দেখছিলেন যে তার বাড়ি ভর্তি সাদা এবং নীল কাপড় পরিহিত লোকজন। সালাম ফিরানোর পরে অর্থাৎ জানাজার শেষে আবার তারা তাদেরকে দেখা যায়নি। তো বাড়ির মালিক তার দারোয়ানকে ডাকলেন, যে কি ব্যাপার, কি ঘটনা? তো বললেন যে আমার বাড়িতে এত লোক কোথা থেকে আসলো? দারোয়ান বলল যে এই দেখেন আমার কাছে বাড়ির সব গেট গুলোর তালা, মানে চাবি এখানে সবগুলোই বন্ধ, তালা দেয়া, আমিও জানি না যে এরা কোত্থেকে আসলেন আর কোথায় গেলেন। তো এই ঘটনায় হতবাক হয়ে এবং বুঝতে পারলেন বাড়ির মালিক যে এখানে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা কিছু হয়েছে। এরপরে উনি নির্দেশ দিলেন যে এই লোকটাকে আমার এখানে আমার বাড়িতেই দাফন করো, এবং আমি মারা যাওয়ার পরে আমাকেও তার কবরের কাছে দাফন করো। এই ঘটনাটা আসলে ইবনে আবি আলা রাহিমাহুল্লাহ তার তাবাকাতে হানাবিলাতে তিনি মুহাম্মদ ইবনে হাসান আল মাকরির সূত্রে বর্ণনা করেছেন। তো এইটা খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। যারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলতেন, আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথে চলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এভাবেই সাহায্য করেন। জানাজাতে কেউ নেই একজন ব্যতীত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তার গায়েব থেকে মালায়েকদেরকে পাঠিয়ে দিয়েছেন, সেটা হতে পারে, إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. قرآن الكريم الله سبحانه وتعالى يقول যে যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, এরপরে এই কথার উপরে তারা ইস্তেকামত থাকে, অটল থাকে, সুদৃঢ় থাকে, ফেরেশতারা তাদের প্রতি অবতরিত হন এই বলে আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো, চিন্তিত হয় না, ভয় করো না, আর তোমরা সুসংবাদ নাও জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছে, ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতি কুনতুম তুআদুন। তো এটা অসম্ভব ছিল না, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকাদেরকে পাঠিয়ে দিয়েছেন। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর দাফন এবং জানাজাতে অংশ নেওয়ার জন্য আল্লাহওয়ালাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সাহায্য করেন এবং প্রতিটি মুহূর্তে জীবনে যেভাবে তাদেরকে হায়াত, তাদের হায়াতে যেভাবে সাহায্য, মৃত্যুর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেভাবে সাহায্য করেন। আল্লাহ তাখাফু, কোনো ভয় নেই, তোমাদের সামনে যেটুকু আছে, যে কিছু আসতেছে সে বিষয়ে তোমরা চিন্তিত, তোমরা ভয় করো না, যা চলে গেছে সেটা নিয়ে দুঃখিত হয় না, সেটা নিয়ে চিন্তা করো না, বলা তাকে জানো, ও আবশির বিল জান্না, জান্নাতের সুসংবাদ। তো এই বার্তা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে পাঠান, কাদের প্রতি, কাদের প্রতি এই বার্তা নিয়ে ফেরেশতারা আসেন, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, শুধু রাব্বুনাল্লাহ বলেই যারা শেষ হয়নি, যারা এই কথা বলে এর উপরে, এর মর্মের উপরে অটল এবং অবিচল থাকতে পেরেছে, তাদের প্রতি ফেরেশতারা নাযিল হন এই বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্না। ইমাম বারবাহারি রাহিমা, এই ছিল ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর জীবন সম্পর্কে, জীবনী সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা। তার তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন সবগুলো কথাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, দিনে বিষয়ে তিনি যত সব কথা বলেছেন সবগুলোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে উল্লেখযোগ্য যেমন দু একটি কথা হচ্ছে, ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলেছেন যে বিদআত চর্চাকারীদের উদাহরণ হল বিচ্ছুর মতো, বিদআত চর্চাকারীদের আহলুল বিদআদের উদাহরণ হলো এরা হলো বিচ্ছুর মতো, এরা তাদের মাথা আর হাত মাটির নিচে ঢুকিয়ে রাখে আর লেজটা বের করে রাখে। বিচ্ছু সাধারণত তার মাটির নিচে তার মাথা এবং হাত ঢুকিয়ে রাখে, লেজটা বের করে রাখে, আর যখনই সুযোগ পায় তখনই ছোবল দেয়, কামড় দেয়। আহলুল বিদা, বিদাতের অবস্থা, বিদাতের অবস্থা হলো তেমনি, এরা মানুষের মধ্যে লুকিয়ে থাকে আর যখনই সুযোগ পায় তখনই তারা যে বিষয়টা চায় ওইটা 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 ওইটাকে প্রকাশ করে, তাদের বিদাতটাকে সুযোগ পেলেই তাদের বিদাতটাকে মার্কেটাইজ করে। সাধারণত মানুষের মধ্যে তারা লুকিয়ে থাকে, বুঝাতে চায় মানুষদেরকে যে তারা তারা আহলে সুন্না কিংবা তারা সুন্নার অনুসারী এমনই, কিন্তু যখনই তারা সুযোগ পায়, নিজেদের অবস্থান গোপন করে থাকে তারা, কিন্তু যখনই সুযোগ পায় তখনই তাদের বিদআতটাকে পৌঁছে দেয়, বিদআতটাকে প্রচার প্রসার করতে চায়। তো এটা আসলে বাস্তবতা, আমরা যেটুকু দেখি আহলুল বিদআতদের সেই বাস্তবতাই সাক্ষী দেয় যে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথাটা কত সত্য এবং কত বাস্তব। আসলেই আহলুল বিদআতের অবস্থা হলো এমন, নিজেদেরকে তারা সুন্নি বলে দাবি করে, আহলে সুন্নাতের অনুসারী বলে দাবি করে, বাইরে থেকে মনে হবে তাদের কান্নাকাটি আর সুন্নতের প্রতি তাদের দরদ দেখে যে না জানে তারা কত বড় সুন্নার সুন্নতের কত বড় অনুসারী, কিন্তু ওই যে তারা যে বিষয়টা লুকাই রাখে ওইটাই কিন্তু সময় মতো প্রচার করে। তাদেরকে দেখবেন যে এই তো সামনে আসলো শাবান মাস, লাইলাতুল বরাত, শবে বরাত বলে এটাকে বিভিন্ন ধরনের মাওদু আহাদিসগুলোর উদ্ধৃতি দিয়ে এই বিদআতটাকে মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার করার, প্রসার করার এবং জনসাধারণের কাছে এর গুরুত্ব প্রয়োজনীয়তা তুলে ধরে বিদআতটাকে মার্কেটাইজ করার, পপুলার করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করতেছে। তাদের কথা শুনলে মনে হবে যে এটা এটা আমরা যা করতেছি, এই সালাত, দোয়া, তাসবিহ, ইস্তেগফার সবগুলোই হলো তো আল্লাহর ইবাদা। আমরা আল্লাহর ইবাদতের জন্যই নিজেদেরকে উৎসর্গ করতেছি, যাইফ মওদু হাদিসগুলোকে টেনে আনতেছে যে এই তো আমাদের সামনে আমরা সুন্নতের অনুসরণ করতেছি, আমাদের কাছে আমরা হাদিসের অনুসারী, কিন্তু প্রকৃত অর্থে তারা উদ্দেশ্য হলো একটা বিদআতকে সমাজে সুপ্রতিষ্ঠিত করা, মানুষকে সুন্নাত থেকে দূরে রাখা। তো এরা নিজেদের অবস্থান, নিজেদের হালত গোপন রাখে, অবস্থা গোপন রাখে, সুযোগ পেলেই ওইটাকে প্রকাশ করে। এই ছিল ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর যে সমস্ত কথাগুলো উল্লেখযোগ্য তার মধ্যে অন্যতম একটি কথা। এমনি ভাবে তার আরেকটি কথা আছে যে আল মুজালাসা আল মুনাসাহা সদুপদেশ দেওয়ার জন্য, নসিহা দেওয়ার জন্য, পারস্পরিক মুনাসাহা, পারস্পরিক একে অপরকে কল্যাণের উপদেশ দেওয়ার জন্য যদি কেউ বসে তাহলে এই বসাটা কল্যাণের পথ খুলে দেয়। আর যদি মুনাজারার জন্য, বাহাসের জন্য, বিতর্কের জন্য যদি কেউ বসে তাহলে সেটা কল্যাণের পথ বন্ধ করে দেয়। এই কথাটাও আসলে অত্যন্ত সত্য এবং বাস্তবিক। খুব কমই আমরা দেখি যে কোনো জায়গাতে কোনো মোনাজারা হয়েছে এবং প্রতিপক্ষ সত্যকে মেনে নিয়েছে, এমনটি খুব কমই ঘটে থাকে। কিন্তু যদি কেউ প্রকৃত অর্থে কল্যাণপ্রাপ্ত হওয়ার জন্য, সত্যকে জানার জন্য এবং সত্যকে জানানোর জন্য যদি বসে, নসিহাতের মজলিস যদি হয়, তাহলে তার দ্বারা মানুষ অহরহ উপকৃত হচ্ছে। কিন্তু মুনাজারার মাধ্যমে হিংসা বিদ্বেষ, পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ, শত্রুতা, এটা বেড়েই চলে। এখন প্রশ্ন হতে পারে, যেমন গতকাল আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম ইবনু কুদাম আল মাকদিসি রাহিমাহুল্লাহ সম্পর্কে, যে তিনি আহলুল আহওয়া এবং আহলুল বাতিলদের সাথে মোনাজারা করতেন অনেক বেশি, মোনাজির হিসাবে তার আরেকটা পরিচয় ছিল। এখন সেটা কিভাবে, আর আজকে আমরা বলতেছি যে মোনাজারা কল্যাণের পথ বন্ধ করে দেয়, তাহলে ইবনু কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ ওই পথে গেলেন কিভাবে? এখানে বিষয় হলো যে ইবনু কুদামা রাহিমাহুল্লাহ তিনি যে মুনাজারা করতেন এটা প্রকৃত অর্থে সেটা সেটা মুনাজারা ছিল না, সেটা ছিল মুনাসাহা, সেটা ছিল ইজহারে হক, সত্যকে প্রকাশ করা এবং সত্যটাকে জানিয়ে দেয়া। তার অন্তরের মধ্যে তিনি আকাঙ্ক্ষী ছিলেন যে প্রতিপক্ষ যেন আহলুল বাতিলরা যেন সত্যটাকে জানে এবং সত্যটাকে গ্রহণ করে, এই আশা এই আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু তিনি তাদের সাথে বসতেন। যদিও প্রতিপক্ষরা তাকে প্রতিহত করার এবং তার প্রত্যেকটা বিষয়ের জবাব দেওয়ার মনোভাব নিয়ে তারা বসত, সেই অর্থে ইমাম ইবনু কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহর এই বসাটা আহলুল বাতিল আহলুল বিদআ আহলুল আহওয়াদের পক্ষ থেকে সেটা ছিল মজলিসুল মুনাজারা, কারণ তারা ইবনু কুদামাকে প্রতিহত বা তাকে তার জবাব দেওয়ার চেষ্টা করত। আর ইবনু কুদামা রাহিমাহুল্লাহ কিন্তু যে তাদেরকে শুধু তাদের জবাব দেয়া কিংবা তাদেরকে প্রতিহত করার উদ্দেশ্যে বসতেন না, তিনি বসতেন তাদেরকে সত্যকে প্রকাশ করার জন্য, যে মানুষ যেন সত্যটা জানে, সত্যটা তাদের কাছে পৌঁছে দেয়া এবং তারা যেন সেটা গ্রহণ করে, এই মনোভাব নিয়ে তিনি বসতেন। এই কারণে যেমন গতকালকে আমরা বিষয়টা আলোচনা করছি যে ইবনু কুদামা রাহিমাহুল্লাহ যখন মুনাজারার জন্য বসতেন তখনও তার মুখে হাসি লেগে থাকত, এতেই বুঝে যায় যে এটা কি ছিল না, কারণ মুনাজারা যদি প্রকৃত অর্থে মুনাজারা হয় তাহলে কেউ তার মুখে হাসি রাখতে পারে না, তার সে অনেকটি ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক অ্যাগ্রেসিভ হয়ে পড়ে। যেহেতু ইবনু কুদামা রাহিমাহুল্লাহ নসিহত দেওয়ার উদ্দেশ্যেই তিনি বসতেন, সে কারণে তার মুখের মধ্যে হাসি থাকতো, তিনি প্রফুল্ল মনে থাকতেন, কোন ধরনের আগ্রাসী মনোভাব তার মধ্যে থাকত না। তো রাহিমাল্লাহ আল ইমাম আল বারবাহারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার এই গ্রন্থটি থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আর আমি বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করছি যেন ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই গ্রন্থ, শেখ ফৌজান হাফিজাহুল্লাহর প্রেক্ষাকৃত এই গ্রন্থ থেকে আপনাদের সাথে সঠিকভাবে সুন্দরভাবে যেন আলোচনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সহজ তৌফিক দান করেন এবং আপনাদের এবং আমাদের সবাইকে এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
নাম শেখ, আমাদের প্রথম কোশ্চেন, আমাদের চিটাগাং ভাই জিজ্ঞেস করছেন যে অনেক সময় কিছু কিছু লোকরা বলে যে শারদসন্নার মতো যে বড় বইগুলো আছে এই বইগুলা শুধু স্কলারদের সাথেই পড়া উচিত, যাতে এই বই সম্বন্ধে মানুষ বা টপিক সম্বন্ধে মানুষ যাতে ভুল না বোঝে, এটা কি সঠিক?
আসলে শুধু শারদসন্না না, যে সমস্ত কিতাবগুলো আকীদা বিষয়ক, মানহাজ বিষয়ক বিষয়ে যে সমস্ত কিতাবে আলোচনা হচ্ছে, এই ধরনের প্রত্যেকটা কিতাবে এমন কারো কাছে পড়া দরকার যিনি এই বিষয়টা পড়েছেন এবং যেন ওলামাদের কাছ থেকে পড়েছেন, ওলামাদের কাছ থেকে জেনেছেন এবং এখানে যে বিষয়বস্তু সম্পর্কে যার পরিপূর্ণরূপে ধারণা আছে। এইটা কথা না যে শুধু স্কলারদের কাছে পড়তে হবে, হয়তো তালেবুল ইলম কিংবা কেউ হয়তো একজন 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 লোক সে এই বইটা পড়েছে ওলামাদের কাছে কিংবা সঠিকভাবে কোন সঠিক নির্ভরযোগ্য কারো কাছ থেকে এটা জেনেছে পড়েছে, এর বিষয়বস্তু সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা আছে, কেবল তখনই সে ওই বিষয় থেকে আলোচনা করতে পারে। নতুবা যেহেতু এখানে আকীদার বিষয় আছে, দ্বীনের বিষয় আছে, মানহাজের বিষয় আছে, তো যদি তার সঠিকভাবে নিজের আকীদা বিশ্বাস সম্পর্কে মানহাজ সম্পর্কে সঠিকভাবে জ্ঞান না থাকে তো যে কোনো সময় এটার হয়তো সঠিকভাবে এটার এক্সপ্লেইন করতে পারবে না, সঠিকভাবে এটা বুঝাতে পারবে না, ব্যাখ্যা করতে পারবে না, এই কারণে তার হয়তো কোনো বিষয়ে বিভ্রান্তি আসতে পারে। তো এই কারণে শুধু এই বিষয় বইটা না, শারহুসুন্নাহ না, প্রত্যেকটা বই, যে বইটা আমরা যখন কারোর সাথে শেয়ার করতে যাব, যখন পড়তে যাব, তখন প্রথমে সে বইটা সম্পর্কে আমার সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে এবং এর বিষয়বস্তু সম্পর্কে আমার সুস্পষ্ট ভাবে জ্ঞান রাখতে হবে। আর এই জ্ঞান রাখা বা এই জানার মাধ্যম হলো যে আমি যদি কারো কাছে বইটা না পড়ি, হ্যাঁ, এটা যদি এর বিষয়বস্তু সম্পর্কে যদি আমি সুস্পষ্ট ভাবে সঠিক সোর্স থেকে যদি না জানি, তাহলে আমি কিভাবে সেটা উপস্থাপন করব। আর যেখানে আকীদা বা মানহাজের বিষয় আছে, সে বিষয়ে আমাদেরকে আর বেশি সতর্ক থাকতে হয়, এই কারণে যে যদি এইখানে কোনো ধরনের পদস্খলন ঘটে, তাহলে সেটা হ্যাম্পার করবে আমার আকীদাতে, আমার দ্বীনে। হ্যাঁ, মানহাজের ক্ষেত্রে যদি আমার পদস্খলন ঘটে, তাহলে সেটা আমার সুন্নাহ এবং বিদআতের প্রশ্ন চলে আসবে। এই কারণে আকীদা এবং মানহাজের বিষয়ে আমাদের পঠন পাঠনের বিষয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন পড়ার ক্ষেত্রে আমরা আকীদা বিষয়ে কোনো বই যখন পড়তে যাব, তখন অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে যে এই কিতাবটা কার, যিনি লিখছেন তার এই বইটা এটা সঠিক কিনা। যে কারো বই আকীদা বিষয়ে, মানহাজ বিষয়ে যে কারো বই পড়া যাবে না। ঠিক এমনি ভাবে পঠন পাঠন সর্বক্ষেত্রেই আকীদা এবং মানহাজ, এটা যেহেতু মানুষের একজন মুসলমানের তার দ্বীনের সাথে সম্পৃক্ত বিষয়, সুতরাং এ বিষয়ে অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন অপরিহার্য। না
শেখ, কোশ্চেনটা একটু স্পেসিফিকলি করা হয়েছে। কোশ্চেনটা হচ্ছে যে চিটাগাংয়ের মতো জায়গায়, যে জায়গায় তালিবুল ইলম স্টুডেন্ট নলেজ নাই, সেই জায়গায় কি বইটা নিজে নিজে পড়ে করা যাবে, নাকি আমি সে পদ্ধতি কি কি কিভাবে এটা স্টাডি করা যাবে?
কিভাবে, এই তো বললাম যে কেউ পড়তে পারে যদি বইটা সম্পর্কে এবং বইয়ের বিষয়বস্তু সম্পর্কে যদি নিজের পুরোপুরি পড়া থাকে, নিজে যদি কেউ বিশ্বস্ত আলেমের কাছে যদি পড়ে থাকে এবং এর বিষয়বস্তু সম্পর্কে যদি নিজের স্বচ্ছ ধারণা থাকে, এখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে যদি নিজের স্বচ্ছ ধারণা থাকে এবং নিজে যদি সেটা পড়ে থাকে কোন আলেমে দিনের কাছে কিংবা কোন তালিবুল ইলমের কাছে যদি সেটা পড়ে থাকে, হ্যাঁ, তাহলে এটা 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 পারমিজেবল। আর যে হয়তো আমি ভালো উদ্দেশ্যে হয়তো আমি শুরু করলাম যে এখানে হয়তো এই বিষয়গুলো জানা নেই আমি মানুষের সাথে, কিন্তু হ্যাঁ, উদ্দেশ্য ভালো, কিন্তু যেহেতু আমি নিজে একটা বই পড়িনি, এটা সম্পর্কে হয়তো যদি আমার পরিষ্কার ধারণা না থাকে, আমি যদি এ সম্পর্কে ওলামাদের কাছ থেকে কিংবা তুল্লাবুল ইলমদের কাছ থেকে যদি জেনে না থাকি, তাহলে যদিও আমার উদ্দেশ্য ভালো, কিন্তু আমি হয়তো আমার ব্যাখ্যায় কিংবা এর উপস্থাপনে আমার থেকে আমার অনিচ্ছাই ভুল ত্রুটি হয়ে যাওয়াটা এটা খুবই স্বাভাবিক। এটা খুব স্বাভাবিক এবং খুবই প্র্যাকটিক্যাল একটা বিষয় যে একটা বিষয়ে আমি চর্চা করিনি, এটা আমি নতুন করে চর্চা শুরু করছি। আর চর্চা, যেমন একজন ড্রাইভিং শিখেনি, এখন আমি ড্রাইভিং শিখতে যাবো, ঠিক আছে, আপনারা প্যাসেঞ্জার কিছু আমার গাড়িতে উঠেন, আমি আপনাদেরকে নিয়েই ড্রাইভিং শুরু করি, এটা 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 কথা না। এট ফার্স্ট আমাকে ড্রাইভিং শিখতে হবে একজন দক্ষ ড্রাইভারের অধীনে, তারপরে আমি আমার গাড়িতে প্যাসেঞ্জার তুলবো এবং তাদেরকে নিয়ে আমি ড্রাইভ করব। তো এটা যেহেতু দিনের ব্যাপারে এই অবস্থা, সুতরাং দুনিয়ার ব্যাপারে আমাদেরকে যে যখন আমি কিছু পড়াতে যাব, আমি নিজে পড়তে যাব, সেটা একটা বিষয়, হ্যাঁ, সেটার জন্য আমাকে এত সতর্কতা বলো, আমাকে শুধু দেখতে হবে যে আমি আমি যে বিষয়টা পড়তে যাচ্ছি, হ্যাঁ, সেটা ঠিক আছে কিনা, এটাই আমাকে দেখতে হবে। কিন্তু যখন আমি আরো কিছু মানুষের সাথে মানুষের ড্রাইভার নিতে যাব, তাদের কাছে বিষয়টা পৌঁছাতে যাব, তাহলে তখন অবশ্যই সেটা সঠিকভাবে আমি যেন পৌঁছাতে পারি, এই দক্ষতা প্রথমে আমার নিজের মধ্যে নিজেকে অর্জন করতে হবে, এন্ড দেন আমি সেটা করতে পারবো। না
না, আহসান আল্লাহু আলাইকুম শেখ। সেকেন্ড কোশ্চেন, আপনি যে আয়াতটা মেনশন করছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَبَشِّرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। এই এই যে আয়াতটা বলা হয়েছে, এখানে কি যখন সেই মুমিন তার কখন তার সাথে, এটা কি মালায়েকারা তার সাথে ডাইরেক্টলি কথা বলতেছেন, কখন বলতেছেন এটা একজন ভাই? এটা আয়াতটা
বলতেছে জি, এটা এটা আসলে মানুষের, একজন মানুষের মৃত্যুর সময়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা ইনদা মাউতিহি, তার এটা এটা আয়াতের তাফসীর বলা হয়েছে যে এই বলাটা এটা একজন মানুষের মৃত্যুর সময়, যখন একজন মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যায়, তখন এই ফেরেশতারা তাকে এসে নির্ভয় তাকে অভয় দেন, তাকে বলেন যে তোমার চিন্তার কারণ নেই, তোমার মানে চিন্তিত হওয়ার, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি সুসংবাদ দাও, আবশিরু বিল জান্নাহ, এটা মৃত্যুর সময়।
তৃতীয় কোশ্চেন চিটাগং থেকে, একজন ভাই জিজ্ঞেস করেছেন যে আমাদের আহলুল হাওয়াজের প্রতি আমাদের অ্যাপ্রোচটা কি, এবং তারা যদি পাবলিকলি তাদের যে দাওয়া এটা যদি প্রচার করে, তাদেরকে আমাদের কি ক্রিটিসাইজ করা উচিত, নাকি আসলে স্টেপ গুলা কি, কিভাবে তাদেরকে আমরা দাওয়া দিতে পারি বা প্রিভেন্ট করতে পারি? না,
বিষয়টার জন্য আরো আমরা একটু অপেক্ষা করি ইনশাআল্লাহ, এই বইতেই হয়তো এই আলোচনাটা ইনশাআল্লাহ চলে আসবে যে আহলুল বিদআতের মোকাবেলা কিভাবে করতে হবে, তাদের সাথে আমাদের অ্যাপ্রোচ কেমন হবে, বিষয়টা ইনশাআল্লাহ আলোচনা আসবে। তো এর জন্য আমার মনে হয় যে আমরা এই পর্যন্ত একটু অপেক্ষা করলে ভালো হয়। তবে কথা হলো যে আহলুল এই যে যেমন যে একটা কথা যেটা আমরা জানলাম আজকে, সেটা হচ্ছে আহলুল আহওয়া বা আহলুল বিদআতের মোকাবেলা করার জন্য অবশ্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসৃত পথ নীতি অনুসরণ করতে হবে, নিজস্ব কোনো মন গড়া পদ্ধতিতে না, এইটুকুই আমরা জেনে রাখি। এখন কথা হলো যে আহলুস সুন্নাহর অনুসৃত নীতি কি ছিল, কেমন ছিল, এ বিষয়ে সবিস্তার আলোচনা আসবে। আর এর মোটমাট কথা হলো যেটা, যেটা এটা মানে পূর্ব ধারণা হিসেবে যে পাবলিকলি আমরা আহলুল বিদআতের কে সম্পর্কে সতর্ক পাবলিকলি, তবে এই ক্ষেত্রে এটাই দেখতে হবে যে এই পাবলিকলি এটা করতে গেলে যদি বড় কোনো ফিতনা যদি দেখা দেওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে না।
শেখ আপনার ভয়েস কেটে গেছিল আপনার কয়েক মিনিট, আপনি বলতেছিলেন পাবলিকলি, তারপরে কেটে যে তারপরে আসছে, আপনি আবার একটু রিপিট করেন।
জি না, এখানে আসলে আমি বিষয় এখন আলোচনা করতে চাইছি না, শুধু এইটুকুই বলতে চাইছি যে যদি আহলুল বিদআরা তাদের বিদআতকে পাবলিকলি যদি প্রচার এবং প্রসার করতে থাকে, তাহলে সাধারণ নীতি হলো যে তাদের সম্পর্কে সাধারণ পাবলিকলি ওয়ার্নিং দিতে হবে, সতর্ক দিতে হবে, অপেনলি মানুষকে জানাতে হবে যে এদের বিদআত সম্পর্কে। তবে এই ক্ষেত্রে কন্ডিশন হল অবশ্যই খেয়াল রাখতে হবে যে এতে যেন বড় কোনো ধরনের ফিতনা দেখা না দেয়। যদি পাবলিকলি তাদের বিরুদ্ধে ওয়ার্নিং দিতে গিয়ে যদি দেখা যায় যে বড় কোনো ফিতনা দেখা দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ভিন্ন পথ, হিকমার পথ অবলম্বন করতে হবে। আমরা মানুষকে পার্সোনালি মানুষকে বিষয়ে জানাবো, এবং তখন হ্যাঁ একটা বিষয় হলো যে বিদআত, যেটা এখানে এই বিষয়টা হলো আমাদের ক্লিয়ার করতে হবে যে বিদআত সম্পর্কে যে কোন বিষয়টা বিদআত, কোন বিষয়টা সুন্নাহ, আমরা সেটা সব সময় সুস্পষ্ট ভাবে জনসমক্ষে সেটা বলে যাব। এই বিষয়ে লা নাখাফু ফিল্লাহি লাউমাতালাহি, এ বিষয়ে আমরা নিন্দুকের কোন নিন্দার কথা, কারো কোনো ভয়ভীতি আমরা তোয়াক্কা করব না, আমাদেরকে সত্য বলেই যেতে হবে কোন বিষয়টা সুন্নাহ কোনটা বিদআত, এটা আমরা পাবলিকলি সবসময় বলে যাব। সত্যকে প্রকাশ করা এটা আমাদের দ্বীনের দায়িত্ব, এবং আমরা কোরআন এবং সুন্নাহর এভিডেন্স দিয়ে বিল হিকমা যে দাওয়াতের কিংবা যে প্রচার এবং প্রসারের যে ইসলামী যে নীতি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে নীতি, আমরা সেই নীতি অনুসারে প্রজ্ঞার সাথে, হিকমার সাথে, দলিল সহ আমরা সে বিষয়গুলো বলে যাব। হ্যাঁ, মুবতাদিয়ের সম্পর্কে কথা হলো যে কোনো মুবতাদিয়ে, কোনো ইন্ডিভিজুয়াল সম্পর্কে যদি কোনো ওয়ার্নিং দিতে হয়, তাহলে সে বিষয়ে আমরা কি করব, সে বিষয়ে আমরা যদি দেখা যায় যে ওই মুবতাদিয়ে জনসমক্ষে কিংবা ওপেনলি সে তার বিদআতকে প্রচার এবং প্রসার করে যাচ্ছে, মানুষকে প্রতারিত করতেছে, তাহলে প্রথমত তাকে ব্যক্তিগতভাবে নসিহা, এই নসিহাতে যদি কাজ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, যদি নসিহাতে কাজ না হয় এবং সে যদি ওপেনলি তার এই কাজগুলো করতে, অপকর্মগুলো চালিয়ে যেতে থাকে, তাহলে তখন আমরা মানুষকে অবশ্যই তার বিরুদ্ধে জনগণকে সতর্ক করব, তার কুকর্ম সম্পর্কে মানুষকে অবহিত করব এবং তার থেকে দূরে রাখতে বলব। এবং যদি এই ক্ষেত্রে দেখা যায় যে আহলুল বিদআ অসংখ্য, এবং যদি এইভাবে তাদের নাম ধরে কিংবা একদম ইন্ডিভিজুয়ালি তাদের বিরুদ্ধে মানুষকে ওপেনলি সতর্ক করতে গেলে বড় ধরনের ফিতনা দেখা দেবে, তখন আমরা এই বিষয়টা ওলামাদের কাছে নিয়ে যাব, তখন ওলামায়ে কেরামরা ওনারা এটা কি করবেন। আর আসলে সবসময় এটা হলো আমাদের আমাদের নীতি, যে সাধারণ আমরা যারা সাধারণ লোক, যে কোন ব্যক্তিবিশেষ সম্পর্কে ওয়ার্নিং দেওয়ার বিষয়টা ওলামায়ে কেরামদের হাতে তুলে দেয়া, এ বিষয়ে তাদের হাতে ছেড়ে দেয়া, এটাই হলো সবচেয়ে সেফ এন্ড সিকিউর। কারণ ওলামায়ে কেরামরা যেটা করবেন তারা প্রজ্ঞার সাথে করবেন, আমাদের প্রজ্ঞা থেকে তাদের প্রজ্ঞা হাজার গুণ বেশি, আমাদের ইলম থেকে তাদের ইলম হাজার গুণ বেশি, আমাদের হিকমা থেকে তাদের হিকমা হাজার গুণ বেশি। এবং আমি এখানে বসে যেটুকু করা আমার জন্য হয়তো ভয় বা আতঙ্কের কারণ হতে পারে, ওলামায়ে কেরামরা যখন সেটুকু করবেন তখন এটা এটা এই ধরনের কোনো আশঙ্কা ভয়ভীতি থাকবে না। তো সব দিক থেকে ব্যক্তিবিশেষ সম্পর্কে সতর্ক করা, ব্যক্তিবিশেষের সম্পর্কে এই যে রেপুটেশনের বিষয়টা, সেটা ওলামাদের হাতে ছেড়ে দেয়া, এটাই আমাদের করণীয়। না
না শেখ, বারাকাল্লাহ ফিকুম শেখ। আমাদের শেষ কোয়েশ্চেন, একজন ভাই করেছেন যে উনি কোথাও পড়েছেন বা শুনেছেন যে যে ইমাম বারবাহারির সাথে অন্য আরেকজন শেখের একটা কিছু সমস্যা হয়েছিল, সে সে স্কলারের নাম হচ্ছে আবু জাফর ইবন জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ, এ সম্বন্ধে কিছু কি জানা আছে?
আখি আল্লাহু আলাম, আল্লাহু আলাম, আমি জানি না।
আচ্ছা শেখ, একজন ভাই একটা লাস্ট কোয়েশ্চেন করছে আপনার এই কোয়েশ্চেন আগের কোয়েশ্চেনটা নিয়ে, আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা এটা শেষ করতে পারি, অথবা জানি আর করবো শেখ।
আচ্ছা ফাদল,
আচ্ছা আচ্ছা, একটা কোয়েশ্চেন উনি বলছেন যে চিটাগাংয়ে এবং ওয়াইডার বাংলাদেশে তো অনেক লোকজন যারা বিদাতের মধ্যে ইনভলভ এবং অনেক লোক তাদেরকে অনুসরণ করে, এবং তারা যে বিদাত অনুসরণ করতেছে সম্বন্ধে তো তারা তেমন ভালো জানে না, মানে তাদের লিডারদের সম্বন্ধে। তো এই ক্রিটিসিজমের সময় কি ডিফারেন্সিয়েট করা উচিত কিনা যে যারা কলার ভার্সেস যারা ফলোয়ার? নাম শেখ, এটি হচ্ছে কোশ্চেন। এটা কি মানে
মানে মানে আমি আমার কাছে স্পষ্ট না, এই কোশ্চেনটা স্পষ্ট না যে যারা স্কলার এবং যারা যারা লিসনার ফলোয়ার কি হয়েছে
এটা? অনেক আহলুল বিদআ এবং তাদের মধ্যে লিডার যারা আছে যারা তাদের দাওয়া কল করছেন সেই বিদাতের প্রতি, এবং যারা আছেন যারা সেই বিদাত অনুসরণ করতেছেন, এবং যারা অনুসরণ করতেছেন তারা বেশিরভাগ লোকই জানে না কি অনুসরণ করতেছে, তাদের লিডাররা কিশোর সাথে ইনভলভ। এখন ভাইটা যে কোশ্চেন করতেছে যে তাহলে আমাদেরকে অবশ্যই হয়তো বা ডিফারেন্সিয়েট করতে হবে, ইয়ানি বুঝতে হবে যে আসলে কে কলার এবং কে ফলোয়ার।
না এটা তো কলার আর কে ফলোয়ার এটা ডিফারেন্ট আমরা করব, এটা তো একদম স্পষ্ট কথাই যে আমরা কোন ক্ষেত্রে মানে ডিফারেন্টটা করব, কোন ক্ষেত্রে যারা কলার তারা তো মানে কলারই, আর যারা ফলোয়ার তারা তো ফলোয়ারই। এখন আমাদের যে ডিফারেন্স করাটা এটা কোন ক্ষেত্রে হবে বা মানে ওনার প্রশ্নটা কি?
ওনার কোশ্চেনটা হচ্ছে যে যখন এই যে ওয়ার্নিংটা করা হচ্ছে বা রাত করা হবে বা ইয়ানি পাবলিকলি বলা
হবে, হ্যাঁ ওয়ার্নিং, ওয়ার্নিং এর বিষয়, হ্যাঁ
না এখন সেই জায়গায় যে যে তার বিদাতের প্রতি,
হ্যাঁ এখানে এখানে আমি আমি বুঝছি আগে যে যদি হয় যে আমরা যে ওয়ার্নিং এর ব্যাপারটা যে কলার যারা তাদের বিষয়ে যে ওয়ার্নিংটা হবে ফলোয়ারদের বিষয়ে সেই ওয়ার্নিংটা হবে কিনা, যদি প্রশ্নটা এরকমই হয়ে থাকে তাহলে তো ধরেন কথা হলো যে যারা কলার এরা তো জেনে শুনে তারা বিদাতের প্রতি আহ্বান করছে, অবশ্যই এদের বিরুদ্ধে আমাদের যে ওয়ার্নিং এই ওয়ার্নিংটা হতে হবে এক ধরনের। আর যারা ফলোয়ার তাদের তাদের সম্পর্কে তাদেরকে আমরা সতর্ক করব এদের সম্পর্কে, এটা এটা অন্যভাবে, এটা অন্যভাবে। তো কিন্তু উভয় ক্ষেত্রে মূল বিষয়টা থাকবে যে আমরা কলারদেরকে যখন আমরা সতর্ক করব তখন তাদেরকে এটুকু বলে দিতে হবে যে আপনারা যে বিষয়ের প্রতি আহ্বান করছেন এটা বিদআ, আর ফলোয়ারদেরকে যখন আমরা বলবো এই বিষয়ে এই বিষয়ে কিন্তু মানে ওয়ার্নিং পাওয়ার ক্ষেত্রে এরা দুই দুই গ্রুপই কিন্তু সমান, এদেরকেও বলবো যে আপনাদেরকে যে বিষয়ের প্রতি আহ্বান করা হচ্ছে সে বিষয়টা বিদআ, বিষয়টা বিদআ। কিন্তু উভয়ের হুকুম কিন্তু এক না, যারা বিদআতের প্রতি আহ্বান করছে দুআতুস সু আর যারা সামিঈন কিংবা যারা তাদের মুত্তাবিঈন, শরিয়াতের যে হুকুম তাদের উপরে বা তাদের তাদের যে পরিণতির দিক থেকে এরা উভয় কিন্তু সমান না। কারণ যারা দোয়াত বলার যারা তারা জেনে শুনে বাতিলের প্রতি আহ্বান করতেছে, আর যারা ফলোয়ার তাদের মধ্যে হয়তো অনেকে বেশিরভাগই লেমেন, যারা জানে না এবং না জানার কারণে অজ্ঞতার কারণে সত্য এবং হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণ করার শক্তি না থাকার কারণে তারা হয়তো মনে করতেছে যে এইটাই সত্য, এই হিসেবে তারা হয়তো তাদের অনুসরণ করতেছে। হুকমের দিক থেকে অবশ্যই এদের মধ্যে একটা ডিফারেন্স তো আছেই। না প্রশ্নটা আমি 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 যদি এইভাবে হয়ে থাকে তাহলে এটাই আর কি।
যেমন একজন ভাই বলতেছেন যে কোশ্চেন করতেছেন যে উনি তাফসিরে পাইছেন হিকমা মানে হচ্ছে সুন্না, আসলে কি হিকমা মানে সুন্না, এটার তাফসির কি? আর সেকেন্ড যে কোশ্চেন করছেন যে একজন মুফতাদির এগেনস্টে রাত করার আগে তাকে কি অ্যাডভাইস করা ওয়াজিব?
একজন মুফতাদিকে রাত করার আগে তাকে অ্যাডভাইস করা, হ্যাঁ অবশ্যই অবশ্যই, তাকে যদি অ্যাডভাইস করার সুযোগ থাকে অবশ্যই তাকে অ্যাডভাইস করতে হবে। কারণ দিন তো প্রথমে হলো নাসিহা, আর দিন আর নাসিহা, এখন যদি কেউ যদি অ্যাডভাইস কবুল করে নেয় তাহলেই তো আমাদের উদ্দেশ্য তো এটাই যে ওই লোকটা নাসিহা কবুল করুক। কাউকে রদ করা এটা উদ্দেশ্য না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের উদ্দেশ্য কখনো এটুকু হয় না যে আমি একজন লোককে প্রত্যাখ্যান করব, সে প্রত্যাখ্যাত হবে, হ্যাঁ এটা উদ্দেশ্য থাকে না। উদ্দেশ্য হলো যে এই লোকটা সত্যকে কবুল করুক, যদি সে সত্যকে কবুল না করে তখন আসে রদের প্রশ্ন। সুতরাং একজন লোককে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া, তাকে পার্সোনালি বা তাকে ব্যক্তিগত ভাবে তার ভুল সংশোধন করিয়ে দেয়া, এটা তো করতে হবে, নতুবা দেখা যাবে যে অনেক সময় পরবর্তীতে নিজেদেরকে লজ্জিত হতে হবে যে ওই লোকটা হয়তো বলতেছে যে আমি তো এটা আসলে যে ভুল এটা আমি জানি না, অথচ দেখা গেল যে আপনি একদম ওপেনলি পাবলিকলি ওই লোকটাকে রদ করছেন, আর ওই লোকটা এরপরে বলতেছে যে আসলে এই বিষয়টা আমার এইভাবে আমার হয়তো জানা ছিল, এটা এটা আমার ভুল ছিল, সে তার আত্মপক্ষ সমর্থন করে নিল, তো আপনি লজ্জিত হলেন। এই কারণে আদ্দিনু আন-নসিহা, আদ্দিনু আন-নসিহা, আদ্দিনু আন-নসিহা, প্রথম কাজ আমাদের নসিহা। যদি নসিহা গ্রহণ করে নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, ফাযাক্কির ইন নাফাতি যিকরা সাইয়াযাক্কারু মান ইখশা। তো প্রথমে নসিহা দেয়া এটাই কাজ, এরপরে যদি সেটা কাজ না হয় তখন রাদের প্রশ্ন আসবে।
না শেখ, লাস্ট কোশ্চেন, এরপরে কোনো কোশ্চেন নেব না, কারণ আমার মনে হয় যে খোয়ানদের অন্যান্য বাকি ক্লাসগুলোর জন্য ওয়েট করতে হবে ইনশাআল্লাহ।
কিন্তু আবার অনেক সময় হিকমা এটা প্রজ্ঞার অর্থে অর্থেও ব্যবহার হয়েছে, দুটো অর্থে ব্যবহার হয়েছে। যেহেতু সুন্নার মধ্যেই পরম প্রজ্ঞা নিহিত, এই কারণে সুন্নাকে হিকমা হিকমা বলা হয়েছে। আর যে হিকমা প্রজ্ঞার মধ্যে সুন্না থাকে, সুন্না ছাড়া প্রজ্ঞা হতে পারে না, সেই কারণে হিকমা সুন্নার অন্তর্ভুক্ত।
না
সুন্নার মধ্যে হিকমা আছে, হিকমার মধ্যে সুন্না আছে, এবং কখনো হিকমা বলে সুন্নাকে বোঝানো হয়েছে, আবার কখনো হিকমা বলে সুন্নাকে বোঝানো হয়েছে, আবার কখনো হিকমা বলে প্রজ্ঞা বা জ্ঞান বিবেক যেটা এটাকে বোঝানো হয়েছে, দুই অর্থে ব্যবহৃত হয়েছে। এবং এর কারণ এটি যে প্রজ্ঞা ছাড়া সুন্না ছাড়া কোনো প্রজ্ঞা হতে পারে না, কারণ যে প্রজ্ঞা সুন্না বিবর্জিত যেটার মধ্যে সুন্না নাই ওইটা আসলে কোনো প্রজ্ঞা না, ওইটা হলো ওইটা এটা গোয়ার্থুমি, ওইটা ওইটা মানে ইগনোরেন্স, ওইটা জেহালা। না
আসসালামু আলাইকুম শেখ, আমি সবাইকে মনে করে দিতে চাই আগামী ক্লাস হবে ইনশাল্লাহ জুন মাসে 1 তারিখে, এই সেম সময় বাংলাদেশ টাইম রাত 9টার সময়, আমেরিকা টাইম সকাল 11টার সময়। শেখ জাযাকাল্লাহ খায়র, আল্লাহ তোমাকে আপনি অনেক সওয়াব দান করুন ভালো কথা এবং উপদেশের জন্য। এবং ইনশাআল্লাহ আর কোন কোশ্চেন নাই, আজকের জন্য এই জায়গায় শেষ করি ইনশাআল্লাহ।
سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. السلام عليكم ورحمه الله وبركاته.
وعليكم السلام ورحمه الله وبركاته.